আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি জিলহজের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বরকতময় প্রভাত, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দেরি না করে একটি দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে লিখে দিবেন যে ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং নিফাক থেকে মুক্ত। আর কাল কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে, তখন শহীদদের সাথে উঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন প্রথমে আমরা আমাদের আজকে যারা অতিথিবৃন্দ আছে, আমাদের মুবাল্লিকে দাওয়াত ইসলামীগণ আছেন, ওনাদেরকে আমাদের অনুষ্ঠানে আমরা স্বাগতম জানাই। প্রথমে আমি আজকের অনুষ্ঠানে যাকে স্বাগতম জানাবো, তিনি হচ্ছেন আমাদের হাসান মাদানী ভাই। মাশাআল্লাহ, জিজুর আসুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? মাশাআল্লাহ, জিজুর জি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আজ আবারও উপস্থিত আছেন আমাদের হুসাইন আকবর আত্তারি ভাই। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমাদের সাথে নাত খা হিসেবে আছে আপনাদের সকলেরই পরিচিত আমাদের আলহামদুলিল্লাহ ইকবাল হুসাইন কাদেরী আত্তারি ভাই। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভালো আছেন? জি। তো দর্শকবৃন্দ, আসুন আজকে আমরা প্রথম যে সেগমেন্ট, সে সেগমেন্টটি আমাদের অনুষ্ঠানে শামিল করি।
খুদার রহমত নাজিল হয় সেথা।
প্রথম সেগমেন্ট হচ্ছে তিলাওয়াত, তরজমা এবং তাফসির। আসুন দেখে আসি আমরা আজকে কোরআনে পাক থেকে কোন তিলাওয়াত শ্রবণ করব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ।
আমি তোমার চেহারার আসমানের দিকে বারবার ওঠা দেখছি, সুতরাং অবশ্যই আমি তোমাকে সে কেবলার দিকে ফিরিয়ে দেব যাতে তোমার সন্তুষ্টি রয়েছে। সুতরাং এখন নিজের চেহারা মসজিদুল হারামের দিকে ফিরিয়ে দাও, আর হে মুসলমানগণ, তোমরা যেখানেই থাকো নিজেদের মুখ সেদিকেই করে নাও। আর নিশ্চয়ই যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তারা অবশ্যই জানে যে এই পরিবর্তন তাদের রবের পক্ষ থেকে সত্য, আর আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে গাফিল নন।
وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ।
আর যদি তুমি তাদের আহলে কিতাব কাছে প্রত্যেকটি নিদর্শনও নিয়ে আসো, তবুও তারা তোমার কিবলার অনুসরণ করবে না এবং তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও, আর তারা পরস্পরের কিবলার অনুসারী
নয়। من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين.
আর হে শ্রোতা, যদি তোমার কাছে জ্ঞান আসার পর তুমি তাদের আকাঙ্ক্ষার অনুসরণ করো, তবে তুমি অবশ্যই অত্যাচারী হবে।
الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق
ওই সব লোক যাদেরকে আমি কিতাব প্রদান করেছি, তারা এই নবীকে এমন ভাবে চেনে যেমন তারা তাদের পুত্রদেরকে চেনে, আর নিশ্চয় তাদের মধ্যে একটি দল জেনে বুঝে সত্য গোপন করে।
আলহামদুলিল্লাহ, আমরা সুরাতুল বাকারা শরীফের 144 থেকে 146 নং আয়াতের তেলাওয়াত শুনেছি, তরজমা শুনেছি আসুন কাঞ্জুল ইমান থেকে, তাফসিরও আমরা শুনে নেই। বলা হচ্ছে, বিশ্বকুল সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কাবায়ে মুয়াজ্জামাকে কিবলা করা আন্তরিকভাবে কাম্য ছিল, আর হুজুর এ আশায় আসমানের দিকে দৃষ্টিপাত করতেন। এর উপরে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। তিনি নামাজের মধ্যেই কাবা শরীফের দিকে ফিরে গিয়েছিলেন, তার সাথে মুসলমানগণ সেদিকে মুখ ফিরালেন। এ থেকে জানা গেল আল্লাহ তাআলার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি গ্রহণযোগ্য এবং তারই খাতিরে কাবাকে কিবলা করা হয়েছে। এ থেকে প্রমাণিত হলো যে নামাজের মধ্যে কিবলার দিকে মুখ করা ফরজ। এরপর আয়াতের তাফসিরের মধ্যে এসেছে, কেননা তাদের কিতাবসমূহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর পরম্পরায় এ কথা উল্লেখ ছিল যে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরবেন, আর তাদের নবীগণ সুসংবাদসমূহের সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নিদর্শনও বর্ণনা করেছিলেন যে তিনি বাইতুল মুকাদ্দাস ও কাবা উভয় কিবলার দিকেই নামাজ পড়বেন। নিদর্শন তার জন্য উপকারী হতে পারে, যে কোনো সন্দেহের কারণে অস্বীকারী হয়। এরা তো হিংসা ও গৌরামির বশবর্তী হয়ে অস্বীকার করছে, এ থেকে তাদের কী উপকার হবে? এরপর আয়াতের তাফসিরে বলা হচ্ছে, অর্থ হচ্ছে এই কিবলা মনসুখ হবে না। কাজেই কিতাবীদের এ আকাঙ্ক্ষা না রাখা চাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে কারো কিবলার দিকে ফিরবেন। প্রত্যেকের কিবলা পৃথক। ইহুদিরা তো সাখরায় বাইতুল মুকাদ্দাসকে তাদের কিবলা সাব্যস্ত করে থাকে, এবং খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের ওই পূর্ব পার্শ্বস্থ স্থানকে কিবলা সাব্যস্ত করে যেখানে হযরত মাসিহ ঈসা আলাইহিস সালামের পবিত্র রূহ ফুৎকার সম্পন্ন হয়েছিল। এরপর বলা হচ্ছে, ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের আলিমগণ, পূর্ববর্তী কিতাবসমূহে শেষ জামানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বিশদরূপে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। সেগুলোর মাধ্যমে কিতাবী আলিমগণের মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হবার সম্পর্কে কোনো সংশয় ও সন্দেহ অবশিষ্ট থাকতে পারে না। আর যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সর্বোন্নত পদমর্যাদা সম্পর্কে পূর্ণতম ধারণা সহকারে অবহিত ছিল, ইহুদি সম্প্রদায়ের দক্ষ আলিমদের মধ্যে আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ধন্য হয়েছিলেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আল আয়াতের মধ্যে যে পরিচিতির কথা ইরশাদ হয়েছে তার প্রকৃতি কী। তিনি জবাবে বললেন, হে ওমর, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই নিঃসন্দেহে চিনতে পেরেছি, এবং আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারা আমার সন্তান সন্ততিদের চেনার চাইতে বহুগুণ পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে? তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে তারই প্রেরিত রসুল, তার গুণাবলী আল্লাহ তাআলা আমাদের কিতাব তাওরাতে বর্ণনা করেছেন। সন্তান সন্ততিদের পক্ষে এমনি ইয়াকিন কীভাবে হতে পারে? স্ত্রীলোকদের অবস্থা এমনি অকাট্যভাবে কীরূপ জানা যেতে পারে? এই জবাব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তার কপালে চুম্বন করলেন। এ থেকে বোঝা গেল কামনা এর ক্ষেত্র ছাড়া ধর্মীয় ভালোবাসার উচ্ছ্বাসে কপালে চুম্বন করা জায়েজ। এরপর সর্বশেষ যে আয়াতের তাফসির এখানে এসেছে, তাওরাত ও ইনজিলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর উল্লেখ করা হয়েছে, সেগুলোকে কিতাবী আলিমদের একটা দল হিংসা ও গৌরামি বশত জেনে শুনে গোপন করে। তো মাসালা মনে রাখবেন, সত্য গোপন করা অবাধ্যতা ও গুনাহের শামিল। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার, অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের এই অনুষ্ঠানের যে বিষয় তা হচ্ছে রিজিকের বরকতের রহস্য। আমরা প্রত্যেকে রিজিকের সাথে সম্পৃক্ত, আমরা চাই আমাদের রিজিকে বরকত চলে আসুক, আমাদের রিজিকে প্রশস্ত হোক, আমরা সবাই চাই। তো এর কিছু টিপস আছে, এর জন্য কিছু আমল আছে, যে আমলগুলো করলে ইনশাআল্লাহুল করিম রিজিকে বরকত আর বরকত আসবে। তন্মধ্যে একটি হচ্ছে সত্য বলা। যদি আমরা নিজেদের কর্মক্ষেত্রে সত্য বলি, ইনশাআল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত হবে। আমরা যদি দান করি তাহলে আমাদের রুজি রোজগারে বরকত হবে। এরপর যদি আমরা সদকা করি, দোয়া করি, ইনশাআল্লাহুল করিম আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত আর বরকত হবে ইনশাআল্লাহুল করিম। আজকে যারা মুবাল্লিগবৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। আসুন, ইকবাল ভাই আছেন, ইকবাল ভাইয়ের কাছ থেকে প্রথমে আমরা হামদে বারি তালা শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় সে বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হুজুর
হামদে বাড়ি তালা শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বাড়ি তালা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
হসবি রব্বি জাল্লাল্লাহ قلبي غير نور محمد صلى الله
خان آمر نو بی جان হোক না আহমদ রেজা খান, মনে পড়ে কি সেই কথা, লোভ লক্ষকে মোর খাজা, মনে পড়ে কি সেই কথা, লোভ লক্ষকে মোর খাজা,
আল্লাহ মারহাবা। আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান বরকতময় প্রভাত। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি রিজিকে বরকতের রহস্য। প্রথমে আমরা আমাদের হাসান মাদিনী ভাইয়ের কাছে যাব। হাসান মাদিনী ভাই, কুরআন এবং হাদিসের মধ্যে রিজিক বাড়ানোর কি কোনো দোয়া এসেছে কিনা বা কোনো আমল এসেছে কিনা? আর অনেকেই বলে হুজুর চেষ্টা করি রিজিক এর মধ্যে বরকত হয় না, বরকত হয় না, এর কারণ কি?
জি, লিয়াকত ভাই অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরলেন যে আসলে সবাই তো চায় রিজিকে বরকত হোক, সবাই চায় নিজের ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করুক। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজেরাই নিজেদের রিজিকের সংকীর্ণতার কারণ হয়ে দাঁড়াই। অর্থাৎ রিজিকে বরকতের অনেকগুলো কারণ রয়েছে এবং রিজিক সংকীর্ণ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। অর্থাৎ একাধিক কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। আসুন ইনশাআল্লাহ কারিম আল্লাহ তৌফিক দেয়, ইনশাআল্লাহ এর কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। শুরুতে আমরা পারা 28 সূরা জুমা আয়াত নং 10 আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কানজুল ইমান থেকে অনুবাদ, অতপর যখন নামাজ শেষ হলো তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে খুব স্মরণ করো, এ আশায় যে সাফল্য লাভ করবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আমার বান্দারা, যখন তোমরা নামাজ কমপ্লিট করবা, নামাজ শেষ হবে, তোমরা রিজিক তালাশ করার জন্য
বের হয়ে যাবে,
বের হয়ে যাও। মনে রাখবেন রিজিকের মধ্যে আধিক্য আসার একটা উপায় হলো কি, চেষ্টা কর। এবং রিজিক সংকীর্ণ হয়ে যাওয়ার একটা কারণ হলো
চেষ্টা না করা,
চেষ্টা না করা।
জি জি।
অর্থাৎ যেটা যেই কাজটি করলে আপনি রিজিক বৃদ্ধি পাবে, বিপরীত
করলে পাবে না,
পাবে না, বিষয়টা বুঝেছেন? তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে চেষ্টা করার জন্য, এই আয়াতের স্পষ্ট যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নামাজ যখন তোমরা শেষ করবা, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমাদের যে রিজিকগুলো তোমাদের আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন তা তালাশ করো, এগুলো বাসায় আসবে, এগুলোকে তালাশ করো। তাহলে রিজিক বৃদ্ধির একটি কারণ হলো কি, আপনার চেষ্টা করা, প্রচেষ্টা চালানো। যখন এর ব্যাখ্যা বলছেন, যখন জুমার নামাজ আদায় করে নেবে তখন তোমাদের জন্য বৈধ রয়েছে জীবিকার জন্য কোনো কাজে নিয়োজিত হয়ে যাও। উক্ত আয়াত দ্বারা এও প্রতীয়মান হয় যে জীবিকাও আল্লাহ পাকের এক অসীম অনুগ্রহ, তার প্রদত্ত এক অনন্য নিয়ামত।
জি
জি। লেখক ভাই এখানে বোঝার বিষয় হলো রিজিক আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত।
অবশ্যই।
রিজিক কমে যাওয়ার আরও একটি কারণ হলো কি জানেন, নিয়ামতের কদর না করা, নিয়ামতের কদর না করা। অনেকে দেখা যায় আল্লাহ তাআলা ওনাকে দয়া করেছেন, মেহরবানি করেছেন, খুব সহজে তিনি রিজিক পান, কিন্তু এই মাধ্যমটাকে কী করে না, কদর করে না। অনেকের উদাহরণস্বরূপ উনি ওনার অবস্থানে হয়তো প্রতি মাসে আল্লাহ তাআলা ওনাকে 30,000 টাকা বা 40,000 টাকা তিনি আয় করতে পারেন, এটা নিয়ে সন্তুষ্ট না, এটা নিয়ে কি না
সন্তুষ্ট
না, অভিযোগ। এখন কি 30,000 টাকা দিকে ফ্যামিলি চলে, এখন কি 35,000 দিয়ে চলে, এই যে এই শব্দগুলো চয়ন করা, যতটুকু পেয়েছেন ততটুকুই সন্তুষ্ট না থাকা, রিজিকে কমে যাওয়ার একটি কারণ, আর এতে সন্তুষ্ট থাকা রিজিক বৃদ্ধি পাওয়ার একটি কারণ।
অথচ দেখা যাচ্ছে যে সেই অন্য একটা পরিবার এর তিন ভাগের এক ভাগও পাচ্ছে না,
পাচ্ছে না, তিনি এটা দিয়ে চলছেন, কিন্তু উনি 35,000, 40,000, 50,000 হচ্ছে না, তিনি আর মুখ দিয়ে অভিযোগ বের হচ্ছে। তো অভিযোগ বের হলে কি হবে? আল্লাহ কোরআন মাজিদে অন্যত্র বলেন যে লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবিলা শাদীদ। তো যখন নিয়ামতের কদর করবে না মানুষ, যতটুকু পাচ্ছে অতটুকুর কদর যখন করবে না, তখন নিয়ামত কমে যাবে, রিজিক কমে যাবে। আর বৃদ্ধির একটা মাধ্যম কি? রিজিক বৃদ্ধির একটা
শুক্রিয়া আদায়,
জি, রিজিক বৃদ্ধির একটা উত্তম পন্থা, উত্তম মাধ্যম হলো আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট, সন্তুষ্টি প্রকাশ করা। আপনি অসন্তুষ্ট হলে, আপনি মানুষকে বুঝালে, আপনি যদি কুফরি শব্দ ইউজ করেন, ব্যবহার করেন, তাহলে তো ইমানই চলে যাবে। তাহলে আমরা আরও একটি কারণ হলো কি রিজিক বৃদ্ধির, সেটা হলো আপনার শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি অভিযোগ নিয়ে আসলেন, হুজুর আমি দুনিয়া যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ, মানে যেদিকে তাকাই মনে হচ্ছে সংকীর্ণতা আমার দিকে ধেয়ে আসছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি ওই ওজিফা জানো না যেটা ফিরিস্তাদের ওজিফা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিস্তাদের ওজিফা সাহাবি রাসূলকে শিখাচ্ছেন যে তুমি কি করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াজিফা পড়ো। অর্থাৎ রিজিক বৃদ্ধির আরও একটি কারণ হলো ওয়াজিফা পড়া,
ওয়াজিফা পড়া।
আমরা অনেকে বলি যে আমার তো রিজিকে বরকত হচ্ছে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না।
জি জি জি,
পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না,
কিন্তু আমার মধ্যে এমনও অনেক দোকানদার হাসান ভাই আপনি দেখেছেন যে নামাজের সময় হলে পাট্টি লাগাই দেয়, এখন নামাজের বিরতি
বিরতি।
তো এরকম দোকানদার, এরকম ব্যবসায়ী, এরকম জব হোল্ডার, এগুলোও পাওয়া যায়,
পাওয়া যায়। তো এই জন্য এটা হলো আমাদের মাইন্ডসেট করা, আমাদের মাইন্ডটাকে এভাবে সেট করা যে রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তো সেই আল্লাহর ইবাদত করলে রিজিক কমবে কেন, বাড়বে?
হ্যাঁ,
আমার এখনও মনে আছে যে আব্দুল হাবিব ভাই মাদানী চ্যানেলের মধ্যে উনি বলছেন, যে রুকনেশ্বর আব্দুল হাবিব ভাই বলছেন চ্যানেলের মধ্যে যে যেই রব আপনাকে নাফরমানি করার পরও রিজিক দেন, আপনি সুদের সাথে জড়িত, আপনার রিজিক বন্ধ করেননি, আপনি সুদের সাথে জড়িত, আপনি ঘুষের সাথে জড়িত, রিজিক বন্ধ করেননি, ওই রব যখন আপনাকে গুনাহ করা অবস্থায় রিজিক দিয়েছেন, রিজিক বন্ধ করেননি, আর আপনি গুনাহগুলো ছেড়ে দিলে রিজিক বন্ধ হয়ে যাবে, এটাও একটা কথা হলো,
আরো বৃদ্ধি হয়ে যাবে,
এটা তো হতেই পারে না, এটা একটা কথা হলো। আপনি নাফরমানি করার পর রিজিক পাচ্ছেন, আর নাফরমানি ছেড়ে দিলে রিজিক বন্ধ হয়ে যাবে, এটা হতেই পারে না।
জি,
এই জন্য আমরা কখনোই, এটা আমাদের মনে রাখা দরকার, রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আপনি যেখানেই থাকেন না কেন পেয়ে যাবেন। আমরা তো জানি পৃথিবীতে আমরা কতটুকু খাবার খাই, কতটুকু আমরা আহার করি, পৃথিবীতে বিশাল বিশাল প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা নীল তিমির কথা জানি, আমরা যেগুলোর প্রায় আমি দিন কয়েক কিছুদিন আগে একটা প্রতিবেদন শুনলাম এর বাচ্চা 200 লিটার দুধ খায়।
আল্লাহু আকবার, আল্লাহ,
আপনি আমি আপনি 200 লিটার দুধ বা 200 লিটার খাবার বা 200 কেজি
খাবার খাই না, পুরো জিন্দগিতেও মনে খাই না,
একটা তিমি নীল তিমির বাচ্চা 200 লিটার দুধ খায় পার ডে। তাহলে আপনি চিন্তা করেন এত বিশাল প্রাণীর রিজিক, এর কোনো অ্যাকাউন্ট নাই, কিন্তু জানেন আপনি এটা, তিমির কোনো কি নেই,
অ্যাকাউন্ট
নেই, ওর মাসিক বাজার হয় না, ওর মাসিক বাজার হয় না, ওর মাসিক কোনো স্যালারিও নেই, ওর খাবারের কোনো নির্দিষ্ট কোনো মজুদ নেই, তারপরও আল্লাহ তাআলার সৃষ্টির কত বৈচিত্র্য দেখেন, যে আল্লাহ তাআলা এই সৃষ্টিগুলোকে খাওয়াচ্ছে না, এক টাকা জমা নেই, কালকে কী খাবে জানে না, সে দৈনন্দিন তার খাবার সে আহার করছে। আর আপনি এই খাবারের যদি প্রক্রিয়া দেখেন যে নীল তিমিকে আল্লাহ তাআলা কীভাবে আহার করান এই সমুদ্রের মধ্যে, সে কিন্তু অন্যান্য প্রাণীর মতো স্তন চুষে চুষে খায় না, নির্দিষ্ট প্রক্রিয়ায় তার তিমির ঘা খাবারের দুধের একটা নির্দিষ্ট ঘনত্ব আছে যেটা পানির সাথে মিক্স হয় না। তা আল্লাহ যদি এভাবে মানুষকে রিজিক দিতে পারে, তাহলে ওই রবের ইবাদত থেকে দূরে সরে যাওয়া, ওই রবের স্মরণ থেকে দূরে সরে যাওয়া রিজিকের মধ্যে রিজিক কমে যাওয়ার একটা কারণ,
আল্লাহর
ইবাদত থেকে দূরে সরে যাওয়া, আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে স্মরণ না করা, অর্থাৎ আপনি নামাজ পড়ছেন না, মানে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছেন না, এটা তো আল্লাহ তাআলার রিজিককে কদর না করা।
জি জি জি,
এটা তো অনেক বড় একটি,
আল্লাহ রিজিক লিখে রেখেছেনই,
জি,
প্রত্যেক মানুষের জন্য রিজিক ফিক্সড, কিন্তু আমাকে আপনাকে এই রিজিকটা তালাশ করতে হবে, এবং ভালোভাবে তালাশ করতে হবে, ভালো পন্থায় তালাশ করতে হবে। এমনও হতে পারে আপনি তো বলতে পারেন, হুজুর আমার যেহেতু রিজিক ফিক্সড আমি বসে থাকবো, আমার যেহেতু রিজিক ফিক্সড আমি চেষ্টা না করলেও চলতেছে। হ্যাঁ, আপনার রিজিক ফিক্সড, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার চেষ্টার কারণে, আপনার পরিশ্রমের কারণে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিতে পারে, আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা এনে দিতে পারে। এই জন্য
আপনার রিজিক কোথায় ফিক্সড? এটা কি চতুর্থ আসমানে যে আপনি ওখান থেকে আনতে হচ্ছে? দুনিয়ায় ফিক্সড,
দুনিয়ায় ফিক্সড।
আপনাকে এটা বুঝতে হবে যে রিজিক ফিক্সড কোথায় ফিক্সড।
জি জি জি,
আপনার বাসায় ফিক্সড না, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে রিজিক রেখেছেন, আপনাকে তালাশ করে রিজিকটাকে আপনাকে অন্বেষণ করে নিতে হবে, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন। যদি মানে উদাহরণ দিচ্ছি আর কি, যদি রিজিক ফিক্সড না থাকতো তাহলে আপনি কি এভাবেই এই সামান্য একটু চেষ্টায় পানি পেয়ে যেতেন?
না,
আপনি একটু নিচে গেলেন, আপনি একটু কষ্ট করলেন, আপনি পানি পেয়ে যাচ্ছেন।
এটাই
হ্যাঁ, আপনি এরপর অন্যান্য যে আপনি দেখেন আমাদের আলহামদুলিল্লাহ যে আমাদের মাতৃভূমি, আপনি একটা বীজ ফেললেন গাছ উঠে যাচ্ছে।
জি,
এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক?
অবশ্যই অবশ্যই, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে পরিশ্রম করার তৌফিক দান করবে। অনেকে বলে ভাই আমি তাও আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবো, আমার আল্লাহর উপর বিশ্বাস আছে আল্লাহ আমাকে দিবে, কিন্তু চেষ্টা তো করতে হবে, যেটা আমার হাসান ভাই বললো।
দেখত ভাই যিনি এই কথা বলছেন যে আমি তাওয়াক্কুল করে বাসায় বসে আছি, উনি তাওয়াক্কুলের সঙ্গেই জানেন
না, জানেন না। জি,
তাওয়াক্কুল কাকে বলে এটা না জানার কারণে এই কথা।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা উটকে বেঁধে এরপর তাওয়াক্কুল করো না, তো এরপর আমাদেরকে আসলে তাওয়াক্কুল এভাবে করতে হবে। হোসেন ভাইয়ের কাছে যাবো, মাশাআল্লাহ হোসেন ভাই আছেন আমাদের সাথে। রিজিকে বরকতের অন্যতম কারণ হচ্ছে সত্য বলা। যদি আমরা দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাক এভাবে এসেছে যে সত্যবাদী যারা হবে, সত্যবাদী ব্যবসায়ী যারা হবে, তারা কিয়ামতের দিন নবী সিদ্দিক শহীদদের সাথে উঠবে। আর যদি আমরা অন্যত্র দেখি, এখন ব্যবসার অপর নামই হয়ে গেছে ধোকাবাজি, এরপর মানে টাকা কামানোর অন্যতম মাধ্যমই হয়ে গেছে মানে ধোকা, এরপর মানুষকে ঠকানো, ওজনে কম দেয়া, এগুলাই। আমি কিছুদিন আগে মানে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে মানে লিচু, এখন তো লিচু সিজন আছে, তো লিচুতেই বেশি একটু ধোকাবাজি বেশি হয়, আপনারা জানেন 100টা বলে কিন্তু 100টা থাকে না। তো আমি বাসে যাচ্ছিলাম, তো সে মানে বাসে উঠে উঠে বিক্রি করতেছিল, তো আমি বললাম কত, উনি একটা দাম বললো, আমি বললাম যে এখানে তো 100টা নাই। বলছে না আপনি গুনে নিতে পারবেন। বলছে নাই এটা শিওর, আপনি কম কত পারবেন এটা বলেন। তো এ আমার কাছে, আমি প্রথমে কিনি নাই, আমার পাশে একজন কিনছে, তো উনি বলতেছে হুজুর এখানে 100টা হবেই না, আমি এতদিকে কিনছি আপনি কিনেন। তো আমার বুঝে আসলো যে এখানে 60-70টা আছে, ও যে রেট দিয়ে কিনছে এটা মুনাসিব, ঠিক আছে, কিন্তু ও প্রথমে যে রেট বলছিল এটা ঠিক নাই। তো পরে যখন ও চলে গেল, আরেকজন হকার গাড়িতে উঠল, গাড়িতে উঠে সে আমাকে বলল হুজুর ব্যবসায়ী যদি কেউ সত্য কথা বলে সে এই দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবে না, ব্যবসায় যদি কেউ ধোকাবাজি না করে বর্তমান জামানা এমন হয়ে গেছে যে সে চলতেই পারবে না, যদি সৎভাবে চলে তার জন্য চলাটা কষ্টকর হয়ে যাবে। তো আমাদের জেহেন ওরকম হয়ে গেছে। হোসেন ভাই কি বলবেন?
রহমান রহিম, আসলে আপনি যে বিষয়টা বলছেন এটা আমাদের মাঝে অনেক বেশি প্রচার প্রসারিত হয়ে গেছে, আম হয়ে গিয়েছে। তা আমি দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, রিজিকের বরকত রহস্য আজকের বিষয়। এক্ষেত্রে আমি একটা আয়াতে পাক সূরা আরাফের 96 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষ ইমান আনত ও তাকওয়া অবলম্বন করত, দুইটা বিষয়,
ইমান আনা তাকওয়া,
তাকওয়া, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত খুলে দিতাম।
সুবহানাল্লাহ,
দেখেন দুইটা বিষয়,
সুবহান,
এই দুইটা বিষয়ের উপরে কিন্তু সব কিছু চলে এসেছে,
খুব জামে বিষয়,
জামে বিষয়। আয়াত মানে এই যে বরকত নাই, আমাদের টাকা পয়সা অনেকের আছে, সম্পদ আছে, কিন্তু ঘরের মধ্যে বরকতহীন, বরকত হচ্ছে না অনেক মানুষকে।
আচ্ছা স্যার, বরকতের ডেফিনেশনটাও বলে দেন, বরকত কি আসলে?
এই অনেক মানুষ কয়েকদিন আগে আমাকে বলছে, আমার কাছে আসছে, বলছে হুজুর অনেক টাকা ইনকাম করছি, মানুষ ঘরের জনগণ খুবই কম, 2-4 জন 5 জন, কিন্তু এনাফ হয়ে যায়, কিন্তু কেমন জানি
টাকা থাকতেছে না
আর চলে
চলে যায়,
টাকা আসে
এদিকে আসে এদিকে চলে যায়
আর চলে যাচ্ছে।
মনে রাখবেন বরকত দেখা যায় না,
দেখা যায় না
বরকত,
দেখা
যায় না। একজন আমাকে বললেন যে আমি যে কোনো এক জায়গায় যাচ্ছিলাম, পরিচিত লোক, যে বললাম আপনি দাঁড়িয়ে আছেন কেন? বললাম আমি একটা গাড়ির জন্য, লোকাল গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। উনি আমাকে বললেন দেখেন মানে যে কোনো একটা কারণ আমাকে স্মরণ করিয়ে বলছেন, আজকে মানে ভালোভাবে যদি চলি, সৎভাবে চলি, দেখেন যদি আপনার কাছে টাকা থাকতো আপনি দাঁড়িয়ে থাকতেন না, আপনি একটি গাড়িতে করে চলে যেতেন। তো এরপর ওনাকে মানে উনি বলছেন আর কি যে অর্থাৎ দুনিয়াতে ভালোভাবে চললে, সঠিকভাবে চললে, সৎভাবে চললে আপনি এভাবেই চলতে হবে, আর যদি খারাপভাবে চলেন ভালো গাড়ি নিয়ে চলবেন। তো ওনাকে আমি বলতে গিয়ে বললাম যে দেখেন বরকত কী জিনিস, বরকত হলো অনুভব করার বিষয়। অর্থাৎ আপনি দেখবেন 10,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলছে,
চলছে অনায়াসে, অনায়াসে চলছে,
চলছে, কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। আবার দেখবেন কিছু লোক 1,00,000 টাকা ইনকাম করছে, 1,00,000 টাকাই হয় না,
এরপরে অভিযোগ,
হ্যাঁ অভিযোগ, অশান্তি একটা না একটা লেগেই আছে। মনে রাখবেন যখন আপনার টাকা সঠিক হবে, হালাল হবে, এবং আল্লাহ তাআলা যেই আপনাকে রিজিকের মুআমেলার বিষয়ে এবং আপনার রিজিকের খাদ্যের মুআমেলার বিষয়ে আপনাকে যেই সিদ্ধান্তগুলো, যে সিস্টেমগুলো দিয়েছেন শরীয়ত, ওগুলো যদি আপনি ঠিক রাখেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অল্পতেই আপনার ফ্যামিলি স্বাচ্ছন্দ্যে চলবে, কারণ আল্লাহ তাআলার বরকতগুলো অনুভব করবেন আপনি। আপনি দেখবেন আপনার কোথাও মানে এক্সট্রা টাকা খরচ হচ্ছে না।
জি জি, এটাই হচ্ছে বরকত, মাশাআল্লাহ। জি হোসেন ভাই,
জি এটা এই যে আমার হাসান ভাই যেটা বলছেন যে বরকতের, রিজিকে বরকত হওয়ার জন্য অনেক রহস্য, তার হচ্ছে তার মধ্যে আয়াতে পাক থেকে আমরা দুটা বিষয় জানতাম, হলো একটা হচ্ছে ইমান, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আমরা ইমান এনেছি, আমরা কালিমা পড়েছি, আল্লাহ রসুলের উপর আমাদের ইমান আছে। দুই নম্বর হচ্ছে তাকওয়া। এই যে তাকওয়া বিষয়টাকে যদি আমি বলি, আজ 1,00,000 টাকা থাকার পরেও বরকত হচ্ছে না কেন, তাহলে ফার্স্ট অফ অল আমি বলবো আমাদের তাকওয়ার অভাব। তাকওয়ার বিষয়টা কি, সহজে তাকওয়ার ডিফিনিশন হচ্ছে, অনেকভাবে তাকওয়ার ব্যাখ্যা করেছেন, পরিচয় তার মধ্যে একটা পরিচয় হচ্ছে, ডিফিনিশন হচ্ছে আল্লাহ পাক কোরআনে পাক হাদিসে পাকের মাধ্যমে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল যে বিষয়গুলি সুস্পষ্টভাবে বলেছেন, হারাম যে বিষয়গুলি এগুলিও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আবার মাঝখানে কিছু সন্দেহমূলক
বিষয়
আছে, বিষয় আছে, অর্থাৎ এটা কি হালাল নাকি হারাম, এই যে মাঝখানের বিষয় থেকেও বেঁচে থাকতে পারা, হালাল হারাম এটা সন্দেহ আছে, এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, দেখেন এই যে তাকওয়া বড়ই অভাব আমাদের। তো আল্লাহ পাক বলছেন ইমান আনার মতো আনো, আর ইমানদার যিনি হয় তিনি তো আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামের উপরে সে আমল করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুকুম আহকামের উপরে আমল করে। আল্লাহ এবং রসুল বলছেন নামাজ পড়ো। এই যে নামাজ আমাদেরকে অনেক বারভাবে তাকিদ দিচ্ছে, ইমান এনেছি আনার পর তাকওয়া দুর্বল যদি হয় আমাদের রিজিকের স্বল্পতা চলে আসবে, রিজিকের মধ্যে বরকত হবে না, 1,00,000 টাকা থাকার পরেও আপনি দেখবেন না কোথায় চলে গেছে, উদাও হয়ে গেছে হাওয়ার নিয়ে। নাম্বার দুই হচ্ছে যে রহস্যগুলির মধ্যে এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ,
নামাজ পড়া।
এই নামাজটা যদি আমাদের যদি ঠিক না থাকে, নামাজের মাধ্যমে আপনার রিজিকে বরকত হবে, অল্পতে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন, অল্প আয়ের মধ্যে আপনি আপনার সমস্ত যে আপনার কি আছে এই যত কিছু কাজকর্ম আছে আপনি অল্প সময়টা সম্পাদন আপনি করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে নাম্বার দুই, যে নাম্বার তিন যে বিষয়টা, সত্যবাদিতা এবং আমানতদারিতা।
সুবহানাল্লাহ,
এটা আপনি যে বলেছেন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র হোক, ব্যবসা ছাড়াও নিজের আপন জীবন অতিবাহিতর মধ্যে হোক, আপনি জব করছেন ওইখানেও সত্যতা আমানতদারিতা, আপনি চাকরি করছেন ওইখানেও, আপনি ব্যবসা করছেন হার সময় প্রত্যেক সময়ে যথাসময়ে আপনি আমানতদারিতা এবং সত্যবাদিতা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক আছে, যেটা বুখারি শরীফ সহ আর অনেক কিতাবের মধ্যে এসেছে, বলা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা যদি সত্য বলে ও দোষ প্রকাশ করে তবে তাদের ব্যবসায় বরকত দেওয়া হয়। দেখেন এক হচ্ছে ইমান আনছে, আর তাকে অবলম্বন করেছে আল্লাহ পাক কুত্তিকে বিগরি হিসাব, সে জানতেও পারবে না তাকে কুত্তিকে আল্লাহ পাক রিজিক দান করবেন। এরপর নাম্বার তিন বিষয় হচ্ছে নামাজ, রিজিকের দরওয়াজা একেবারে খুলে যাবে। এর নাম্বার চার হচ্ছে সত্যবাদিতা এবং আমানতদারিতা। আপনি যে বলেছেন লেচুর কথা আপনি বলেছেন উঠে এসেছে, এভাবে করে যত ব্যবসায়ী আছে, লেচু একটা বিষয়, এভাবে করে আপনি অন্যান্য আরও সেক্টরে যান, অন্যান্য আরও কিছু ফল ফলাদির মধ্যে যান, সেখানে ওজনও কম দিচ্ছে অথবা গণনা বলছে একটা দিচ্ছে কম, মনে রাখবেন
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে শহীদ সিদ্দিকিনদের সাথে থাকবেন,
নবীদের সাথে,
নবীদের সাথেও থাকবেন। অর্থাৎ তাদের মর্যাদা সমান তো হবে না, কিন্তু তাদের যে মর্যাদা আল্লাহ পাকের শান অনুযায়ী তাদেরকে দান করবেন। বিপরীতে বিপরীতে আপনি যদি সত্যবাদিতা আমানতদারিতা, এটা দেখেন আল্লাহ পাক ব্যবসাকে কি করেছেন,
হালাল করেছেন
কোরআনে পাকের আয়াত, এবং সুদকে
হারাম
হারাম করেছেন। যে বর্তমানে যদি বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি তার আমানতের সাথে সত্যতার সাথে যদি ব্যবসা করে, মানুষের একটা মন গড়া একটা কথা যে ব্যবসা করা যাবে না, ব্যবসা বরকত চলে যাবে, ব্যবসা করা দুষ্কর হয়ে যাবে, আরে আল্লাহ পাক বলছেন আপনি আগত তাকওয়া আপনি ঠিক করুন। এই যে আল্লাহ পাক আয়াতে পাকের মধ্যে বলছে আপনার তাকওয়াই তো নাই, আপনি তা কোন আতাকের কারণে বলছেন, তা কথা না বললে এটা হয় না, ব্যবসা চলে না, আমার ব্যবসা উন্নতি হবে না।
তো পরের বিষয়, শুরুতেই আমাদের শুরু হয় লোন নিয়ে ব্যবসা, যেটার সাথে সুদ জড়িয়ে যায়।
অনেকেই আছে, কিন্তু আকসারিয়ত এভাবে আছে, কিন্তু আবার অনেকে আছে লোন ছাড়া, যেমনটি তার বাপদাদার
মানে আছে, ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট
আছে। এখন আমাদের আপনি যে বলছেন আপনি বরকত, এখানে আপনি হালাল ভাবে ব্যবসা করতেই তো করবেন, এখানে আপনি নাম দিয়েছেন বিসমিল্লাহ স্টোর, অথচ এখানে এটা দোকানটা খুলছে কি লোন নিয়ে,
জি জি
লোন নিয়ে, মানে যে বরকতময় অনেক নাম দেখেন,
স্টোরের নাম বিসমিল্লাহ,
জি বিসমিল্লাহ স্টোর লেখা আছে, কিন্তু ভিতরে কাজকর্ম যা আছে সব হচ্ছে
ইসলাম বিরোধী,
ইসলাম বিরোধী। দেখেন এটা তো আপনি একটা তো হারাম করেছেন লোন নিয়ে ব্যবসা করে, আবার দ্বিতীয় তো হারাম করেছেন আপনি বিসমিল্লাহ নাম নিয়ে। দেখেন আপনি নাউদুবিল্লাহ মাজাল অনেকে মদ পান করছে, সে যদি বিসমিল্লাহ পড়ে মদ পান করে তার ইমান থাকবে, এইভাবে করে, এইভাবে করে আলা হাজাল কিয়াস, আমরা কিয়াস করি, ধারণা করি প্রত্যেকটা কাজ এভাবে। আমি যদি আরেকটু যাই, নাম্বার পাঁচ হচ্ছে রিজিকের বরকত রহস্য দান সৎকা,
দান সৎকা,
এটা তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ
পরবর্তীতে আলোচনা হবে,
জি। এরপরে এই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা,
বজায় রাখা।
ছয় নাম্বার সাত হচ্ছে ইস্তিগফার করা। আমার হাসান ভাই যেটা বলেছেন ইস্তিগফার, এক সাহাবি আসলেন যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফসলের মধ্যে বরকত হচ্ছে না, বলছেন যে তুমি ইস্তিগফার করো, সন্তানের মধ্যে বরকত হচ্ছে না তুমি ইস্তিগফার করো, তিনটে কাজের জন্য বলেছেন ইস্তিগফার করো। কেন? অর্থাৎ প্রত্যেক রোগের জন্য যেই মূল রহস্যজনক তাসবিহ ওয়াজিফা সেটা হচ্ছে ইস্তিগফার, ইস্তিগফার আমাদের করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ সন্তান দ্বারা আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন।
সুবহানাল্লাহ।
এর বিপরীতে যেই কাজে আমাদের বরকত নষ্ট হয়ে যায়, এগুলি তো বরকত আনবে, রিজিকের বৃদ্ধি হবে, যদি আমরা যথাযথভাবে ফার্স্ট অফ অল তাকওয়া তাকলা আপনি সব করতে পারবেন, যে আপনি দরওয়াজাই বন্ধ করে দিয়েছেন রহস্যর বরকতের, তা আপনি কিভাবে বরকত পাবেন? সেজন্য তাকওয়া এক নাম্বার, তাকওয়ার পরেই সব কিছু আসবে। বিপরীতে আপনি যদি হারাম উপার্জন, এই যে আপনি ইনকাম করছেন হারামটা, দেখেন আপনি একজন মানুষকে, আপনি লিচু হোক যে কোনো ব্যাপার হোক, আপনি একজনকে দৈনিক একশো জনকে আপনি কি দিচ্ছেন, ধোকা দিচ্ছেন। এই ক্ষেত্রে দৈনিক একশো জনকে ধোকা দিলে আপনার ৩০ দিনে কয়জনকে ধোকা দিচ্ছেন, এক বছর আপনি কয়জনকে ধোকা দিচ্ছেন, আপনার জিন্দগির মধ্যে আপনি কয়জনকে ধোকা দিচ্ছেন?
ধোকা দিয়ে হয়তো বা ৫০-১০০ টাকা লাভ হবে, কিন্তু কোন দিকে যে আপনার এর চেয়ে বেশি চলে যাবে,
৫০ টাকা লাভ করবেন, একজনকে দিয়ে আপনি ১০ টাকা লাভ করেছেন, মানে ধোকার মাধ্যমে ১০ টাকা এসেছে। কিন্তু বিপরীতে আল্লাহ পাক এমন একটা রোগ আপনাকে দিবেন, আপনার বাচ্চাকে দিবেন, ১০ লক্ষ টাকা চলে যাবে,
চলে যাবে।
এই যে বরকত এভাবে নষ্ট হয়ে যায়, বরকত কিভাবে নষ্ট হয়, এভাবে নষ্ট হয় আর কি। এরপর মিথ্যা এবং প্রতারণা, আপনি বারবার বলছেন এখানে কম আছে, বলছেন না ১০০টাই আছে, একদম পারফেক্ট। এই যে মিথ্যা বলে যে প্রতারণা, এটা আর একটা প্রতারণা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যারা প্রতারণা করে তারা আমার দলভুক্ত নয়। নামাজ অবহেলা করা, নামাজের মধ্যে যদি আপনি অবহেলা করেন, হ্যাঁ আপনার রিজিকের মধ্যে বরকত চলে যাবে। এরপর পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হলেও আপনার রিজিকের বরকত চলে যাবে। অপচয় এবং অহংকার করা, আমাদের অপচয় তো অ্যাভেলেবেল এখন আছে, এগুলি করলেও রিজিক থেকে বরকত
চলে যাবে। জি জি, মানে ছিল দর্শকবৃন্দ খুব সুন্দর কয়েকটা পয়েন্ট আলোচনা করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যে ব্যবসায়ীরা মিথ্যা বলে, যারা রুজি রোজগারের সাথে সম্পৃক্ত তারা মিথ্যা বলে, এমনও বলে হুজুর আপনার জন্যই কিনা দামে ছেড়ে দিচ্ছি,
শুধু আপনার জন্য,
শুধু আপনার জন্য কিনা দামে ছেড়ে দিচ্ছি। এটাও বলে হুজুর ৫ টাকা দিয়ে কিনছি, ৬০ টাকা দিয়ে ২ টাকা লাভে বিক্রি করতেছে, অথচ এখানের মধ্যেও মিথ্যা থাকে, কিনা দামে ভাই কিনা দামে ছেড়ে ছেড়ে দেওয়ার জন্য তো কি ব্যবসা করে না। তো যদি এটা মিথ্যা হয় তাহলে আপনি হালালের সাথে হারাম কি মিশ্রণ করছেন?
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা এইভাবে এসেছে, তার কর্মচারী তার দোকান অনেক বড় ব্যবসায়ী ছিল, আল্লাহ পাক তাকে এমন মহাকিক আলেমে দিন বেশ হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। কেন জানেন? তার কর্মচারী একটা পোশাকের একটা কুরুটি না বলে বিক্রি করে দিয়েছে, কিন্তু আসার পরে খবর পেলেন তার দোষটা প্রকাশ করেন কার কাছে?
ক্রেতার কাছে।
ক্রেতার কাছে এটা প্রকাশ না করার কারণে সে এখন বেচেন হয়ে গেছে, সে দিশাহারা হয়ে গেছে। সে কি করলো? ওই দিনের একজন ওই ক্রেতার কারণে সারা দিনের যে লাভবান উপার্জন হয়েছে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কারণ কেন? একজনের কারণে যদি আমার সবকিছুর মধ্যে গোলমাল হয়ে যায়, একজনের কারণে যদি আমার সবকিছুর মধ্যে ক্ষতি হয়ে যায়, আমার যদি হারাম চলে আসে, হারাম যদি আমি বক্ষণ করে ফেলি, দেখেন আল্লাহর বলিদের এটা আমাদের জন্য
আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। কিছু বলছিলেন
যে সেটা যেটা বলছিলেন যে কিনা দামে ছেড়ে দিচ্ছে, আপনার জন্য অল্প লাভ করছি, মানে এটা তো আপনি দুই এক টাকার দশ টাকা বিশ টাকার বিষয়, মানে হাজার টাকা প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার জিনিস উনি বলছেন যে উনি ঢাকা মানে পাঁচশো টাকারও কম লাভে বিক্রি করে দিচ্ছে। এই যে কথাটা এটাকে আদৌ সত্য?
জি জি,
এটা কখনোই সম্ভব?
আসলে আমরা কথা বলার ক্ষেত্রে দেখি, যদি আদৌ আপনি যদি কোনো মানুষের জন্য সেটা যে কোনো হোক, অনেকে অনেক হুজুর দেখলে, আলিম দেখলে, ভালো মানুষ দেখলে কমিয়ে ছেড়ে দিতে পারে, এটা আলাদা বিষয়। কিন্তু আপনার কথার মধ্যে সত্য আছে কিনা এটা আপনি যাচাই করুন। যেহেতু আপনি হালালের সাথে সম্পৃক্ত, ব্যবসা বাণিজ্য হালাল, এরপর আল্লাহ তাআলা এগুলোকে হালাল করেছে, মিথ্যার আশ্রয় নিয়ে আপনি এটাকে হারাম মিশ্রণ করবেন না।
মিথ্যার আশ্রয় আপনি একদিন দুদিন দশ দিন নেবেন,
জি,
কিন্তু মানুষ এটা সত্যতা একদিন একদিন প্রকাশিত হয়ে যাবে।
জি জি,
আপনার পাশে আরেকজন সত্যবাদী সত্য বা মিথ্যা বলছে, তার প্রথমে লাভ কম হলেও পরবর্তীতে কাস্টমার সবাই তার দিকে যাবে, আপনার থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে।
জি জি, আল্লাহ আপনি মনে হয় আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দ্বিতীয় প্যাকেজের সময় হয়েছে, আসুন দ্বিতীয় প্যাকেজের দিকে আমরা যাই।
খুদার রহমত নাজিল হয় সে থার।
দ্বিতীয় প্যাকেজ হচ্ছে আজকের প্রশ্ন, দেখি অডিয়েন্স থেকে আজকের কি প্রশ্ন করা হয়েছে।
কেমন আছেন ভাইজান?
আলহামদুলিল্লাহ ভাইজান।
কি নাম আপনার?
মোহাম্মদ আজহার মিয়া।
আজহার ভাই, আপনি কিছু মনে না করলে হজ সংক্রান্ত, যেহেতু হজের মাস আমাদের মাঝে চলমান, তো হজের একটি প্রশ্ন আপনাকে করতে পারি?
অবশ্যই করতে পারেন।
আপনি বলুন, উহুদ পাহাড় কোথায় অবস্থিত?
মদিনা শরীফে অবস্থিত।
হ্যাঁ, মদিনাতে,
মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত। সঠিক উত্তর দিয়েছেন যে উহুদ পাহাড় মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, উহুদ পাহাড় কোথায় অবস্থিত? উহুদ পাহাড় মাশাআল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত। আল্লাহ আমাদের সবাইকে উহুদ পাহাড়ের জিয়ারত করার তৌফিক দান করুক। দর্শকরা কল করেছেন, আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা সামিল করি।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আপনাদের চ্যানেল দেখতে অনেক ভালো লাগছে, আপনাদের ইসলামিক কথায় মনটা ছুঁয়ে যায় একদম। আমি দোয়া করি যেন আপনাদের চ্যানেল চির স্মরণীয় থাকে।
মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকেও কবুল করুক, আমাদেরকে দোয়া দিয়েছেন। পরবর্তী কল।
গোলাম ইয়াসিনুর রহমান। আমি একটা গজল শুনতে চাই, মাওলানা সাল্লিম ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ জি। পরবর্তী কল।
চাঁদপুর জেলা, আপনাদের মাদানী চ্যানেলটি আমি দেখছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। এই চ্যানেল দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি। পরবর্তী কল।
আমি সোনারগাঁ থেকে একটু কালাম শুনে যাইতেছিলাম, খোদারই প্রিয় নবী আমাদের শোনাই দিলে খুব খুশি হব।
মাশাআল্লাহ মাশাআল্লাহ জি। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ লোকমান। আপনারা খেলেন, আমরা দেখি খুব ভালো হয়, সবসময় দেখি সবাই দেখে, আমরা আগে দেখি না, এখন একটা দেখে খুব ভালো লাগছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ জি। পরবর্তী কল।
আমি কক্সবাজার থেকে, আমার নাম মোহাম্মদ রহিম। আমি একটি গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনায়।
আচ্ছা মাশাআল্লাহ, সোশ্যাল মিডিয়াতে অনেকে যুক্ত আছেন, মোহাম্মদ রায়হান ভাই, আমির হোসেন ভাই, তামিম ইকবাল ভাই, আপনাদেরকেও অসংখ্য মোবারকবাদ আমাদের সাথে থাকার জন্য। নাচ শুনব ইকবাল ভাইয়ের কাছ থেকে। জি হুজুর।
প্রতি বছর হজে আমার
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার হাজিরি নসিব করুক, বাদব বা জক বা শক নসিব করুক। আসুন, মদিনা থেকে প্রতিদিন একটি প্যাকেজ আমাদের অনুষ্ঠানে চালানো হয়, সে প্যাকেজটি অনুষ্ঠানে আমরা সামিল করি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ জাওয়াজাল, আমি বর্তমানে আলহামদুলিল্লাহ শরীফের মধ্যে আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানের লিয়াকতের কাছে একটা প্রশ্ন হচ্ছে, উলামায়ে কিরাম থেকে শুনেছি উহুদ পাহাড়কে আমার নবী ভালোবাসতে, এই বিষয়ে যদি বিস্তারিত একটু আমাদেরকে জানানো হয় তাহলে নিজেও উপকৃত হব এবং মাদানী চ্যানেল দর্শক বিন্দুও অনেক কিছু জানতে পারবে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন ছিল যে উহুদ পাহাড়কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে। এ ব্যাপারে আমিরুল সুন্নাত ওনার লিখিত যে কিতাব আশিকান রসুলের 130টি ঘটনা, এর মধ্যেও উনি উল্লেখ করেছেন উহুদ পাহাড় মদিনা শরীফের উত্তর দিকে অবস্থিত, এটি একটি অত্যন্ত পবিত্র পাহাড়। হযরত সাইয়্যিদুনা আবু আবস বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসাম শাহিন শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উহুদ পাহাড়টি আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি। আরও ইরশাদ করেন, এবং এটি জান্নাতের দরজাসমূহের মধ্যে একটি দরজার উপর অবস্থিত। পক্ষান্তরে আইর, যা আমাদের সাথে শত্রুতা রাখে এবং আমরাও তাকে শত্রু মনে করি, আর এটি জাহান্নামের দরজাসমূহেরই একটি দরজার উপর অবস্থিত। আইর পাহাড় উহুদ পাহাড়ের সামনে দক্ষিণ দিকে মক্কা শরীফের পথে অবস্থিত, যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শত্রু বলে ঘোষণা করেছেন। তাহলে জানা গেল জড় বস্তুর মাঝেও প্রেম ও শত্রুতার অবস্থা পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে অনেক বেশি ভালোবাসতেন। উহুদ পাহাড়ের যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় শত্রুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করার জন্য, আঘাত করার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের মধ্যে চলে এসেছিলেন এবং উহুদ পাহাড়কে নিজের বরকত দ্বারা ধন্য করেছিলেন। তো এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি মহব্বত করেন। যারা মদিনা শরীফে গিয়েছেন, উহুদ পাহাড় দেখেছেন, সেখানে আছে যে কীভাবে পাহাড় চিড়ে গিয়েছিল, ওই স্থানটি এখনও আছে, পাহাড় কীভাবে চিড়ে গিয়েছিল এবং পাহাড়ের মধ্যে কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে গোপন করেছিলেন। তো আমাদেরকেও আল্লাহ তাআলা সচক্ষে সেখানে গিয়ে জিয়ারত করার তৌফিক দান করুক। অনুষ্ঠান চলছে বরকতময় প্রভাত, আলোচনা চলছিল রিজিকের মধ্যে বরকতের রহস্য। তো আমরা আলোচনা করছিলাম যে নামাজ, জিকির, আসকার, এরপর সত্য কথা বলা, এগুলা রিজিকের মধ্যে বরকত এনে দেয়। হোসেন ভাইয়ের কাছে আবারও যাব। রিজিকের মধ্যে বরকতের অন্যতম একটি মাধ্যম হচ্ছে আপনার দান সৎকা করা। যদি আমরা দেখি, দান করা এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়, আর সেটা যদি আল্লাহ পাকের পথে হয়, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ, ওই ব্যক্তির রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত এনে দেয়। তো এ ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাইবো। আর অল্প আয়ের মানুষ যারা, এরাও চিন্তা করে যে আমি যদি দান সৎকা করি তাহলে তো আমার মানে যা আছে তাও কমে যাবে, এরকম চিন্তা করা। আর আসলেই কি দান করার পর রিজিক কমে যায় কি না, নাকি এটা একটা শয়তানের ধোকা, এই ব্যাপারে আপনার কাছ থেকে শুনবো।
মাশাআল্লাহুল করিম, আপনি যেভাবে বলেছেন এ ব্যাপারে সরাসরি কোরআন পাকের আয়াত যদি আমরা দেখি, সূরা বাকারার 261 নং আয়াত আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। বলছেন যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মে, প্রতিটি শীষের থেকে 100টি দানা, আর আল্লাহ যাকে চান আরও বহুগুণ বাড়িয়ে দেন। দেখেন একটা কি জন্মাবে, একটা বীজ, বীজ থেকে 60টি শীষ, মানে শাখা প্রশাখা, প্রত্যেকটি শাখা প্রশাখার মধ্যে 100টি করে দানা,
আল্লাহু আকবার,
তো 700 দানা হয়ে গেল। মানে আল্লাহ পাক যেভাবে বলেছেন একটি দানার প্রতিদানে 700 গুণ এবং তার চেয়ে বেশি আল্লাহ পাক যাকে চান তাকে সেভাবে দিতে পারে।
জি,
অন্য আয়াতে পাকের মধ্যে বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, বলছেন তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তার পরিবর্তে আরও বেশি তোমাদেরকে দান করবেন।
সুবহানাল্লাহ।
আর অন্য আয়াতে পাকের মধ্যে আসছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছল অবস্থায় অথবা অসচ্ছল অবস্থায় থাকুক বেশি অথবা কম থাকুক, উভয় অবস্থায় যারা সৎকা করবে তারা আল্লাহ পাকের খুবই পছন্দনীয় বান্দা। এভাবে করে যদি বাস্তব একটি উদাহরণ হাদিসে পাকের মধ্যে যদি আমরা যাই, যে হাদিসে পাকটি হচ্ছে মুজাবুল আওসাদের মধ্যে এসেছে, হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা উনি ইনকাম করতেন, উনি যা কিছু আয় করতেন সব কিছু তার দিনের মধ্যে যতটুকু প্রয়োজন হতো নিজের জন্য এবং পরিবারের জন্য, এতটুকু সে রেখে সম্পূর্ণটা সৎকা করে দিতেন।
জি,
তার ভাইয়েরা এটা যখন কয়েকদিন অবলোকন করলেন, দেখতে পেলেন, ভাইয়েরা তাকে ডাকলেন, বললেন ভাই আমার আগামীকালের জন্য তো কিছু সঞ্চয় করো, রেখে দাও, কারণ কালকে তোমার প্রয়োজন হতে পারে, কোনো কারণকরণে হয়তো তোমার বিপদও আসতে পারে, তুমি কিছু রেখে বাকিটা সৎকা করো, তোমার জন্য রাখবে সাথে কিছু জমাও রাখবে এবং বাকিটা দাও।
জি,
তো ভাইয়েরা সবাই মিলে এই তার কাছে আবেদনটা করার পরেও সে তাদের কথা শোনে
নাই,
অর্থাৎ সে আপন নিজের জন্য যতটুকু প্রয়োজন রেখে বাকি সবটা আল্লাহর রাস্তায়
সৎকা করেছে,
হাদিসে পাক। তখন ভাইয়েরা সবাই মিলে তাকে নিয়ে সরাসরি রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন।
জি,
বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই ইনকাম করে, তাকে আমরা বুঝাচ্ছি সে সবটা আল্লাহর রাস্তায় সৎকা করে, কিন্তু কিছু সঞ্চয় করার জন্য সে আমাদের কথা শুনছে না। তখন কিছুক্ষণ পরে রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন, বললেন হে কাইস, আমার সাহাবা, আপনার ভাইয়েরা যে কথাটা বলছেন এ কথা কি সত্য? তখন কাইস রাদিয়াল্লাহু তাআলা বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা ইনকাম করি আমার যতটুকু প্রয়োজন আমি রেখে বাকিটা আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিই, আমি দান করে দিই। তখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা সিনার মধ্যে রাখলেন। রাখার পর বললেন আনফিক হে কাইস, তিনবার বলেছেন তুমি খরচ করতেই থাকো, আর যদি তুমি খরচ করো আল্লাহ তোমাকে আরো বেশি দান করবে, তুমি খরচ করতেই থাকো আল্লাহ তোমাকে দান করতেই থাকবে, এভাবে করে তিনবার বললেন। ওই কাইস রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ হ্যাঁ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবার সম্মুখে আমাকে তিনবার বলেছেন হে কাইস তুমি আল্লাহ রাস্তায় বিয়ে করতে থাকো, সৎকা করতে থাকো, আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দিবেন। এর উপর আমি আমল করতে রইলাম, আমল করতে রইলাম, একটা সময় এমন এসেছে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে করতে এমন অবস্থা হয়েছে আমার বাই নয় শুধু, আমার এলাকাবাসী নয় শুধু, অত্র গোটা এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
দেখেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বারে যে দান সৎকা করলে কমে যায় না, দেখতে লাগে কমে যাচ্ছে কিন্তু বরকত আল্লাহই দিবে না। আপনার এই যে বলেছেন আয়াতে পাক তো কখনো মিথ্যা হতে পারে না, হাদিসে পাক এটা তো মিথ্যার চিন্তাও করা যাবে না, কিন্তু আমাদের তাকওয়ার তাওয়াক্কুলের অভাব। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে সাথে চেষ্টা করে আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। তো এখন তো আমরা তাওয়াক্কুলই আমাদের নেই, আমাদের তাওয়াক্কুল যেভাবে থাকার দরকার আমরা বলি আমি তাওয়াক্কুল করছি, আমি ইমানদার, আমি তাকওয়াবান, কিন্তু এটা যেভাবে করার দরকার আমরা সেভাবে না করার কারণেই তো আমাদের সম্পদ যে হয়তো বিভিন্ন হারামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে হয়তো আমি এটা স্বচক্ষে দেখতে পাচ্ছি না, কিন্তু গোপনের মধ্যে এমন হয়ে গেছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ যে আমি কোন আমলটা করতে পারি। সারাংশ হচ্ছে এভাবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সৎকা করো, গণ গণ নয়, যেভাবে আল্লাহ তোমাকে বিগরি হিসাব দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন গণনা করে শেষ করতে পারবো? শুধু বরকত শুধু রিজিকের মধ্যে ইনকামের মধ্যে কত জায়গায় আমাদেরকে বরকত দিয়েছেন, আমাদের শরীরের মধ্যে বরকত দিয়েছেন, আমাদের ঘুমের মধ্যে বরকত দিয়েছেন, আমাদের উপরও দয়া করেছেন, জিন্দগির মধ্যে বরকত দিয়েছেন, বাচ্চাদের উপরও বরকত দিয়েছেন, কত দিকে আমাদের আল্লাহ পাকের নিয়ামত আমাদেরকে চারিদিকে বেষ্টনী হয়ে আছে। তো আল্লাহ পাকের এভাবে করে যেন আমরা আল্লাহ পাক যেভাবে আমাদেরকে অগণিত দান করেছেন সেভাবে যেন আমরাও দান করি। তো প্রতিনিয়ত বলা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিসে পাক আছে যে মান নাকসত সাদাকাতুন মিন মালিন, সদকা কোন সম্পদ কমায় না, সরাসরি হাদিসে পাক সদকা করলে সম্পদ কমায় না, আপনি সদকা করবেন এতে আল্লাহ পাক অনেক বেশি বৃদ্ধি করে দিবেন। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে প্রতিদিন সকালে দুইজন ফেরেশতার অবতরণ করেন, হাদিসে পাক একজন বলে হে আল্লাহ যে দান করে তাকে আরো দান করুন, আর অন্যজন বলে যে কৃপণতা করে তার সম্পদ ধ্বংস করুন। সেজন্য আমাদের উচিত সচ্ছলতায় ফিসার রয় বাদার র, সচ্ছলতায় অসচ্ছলতায় উভয় অবস্থায় আপনার তো 100 টাকা দিতে হবে দৈনিক, এমন তো কোনো কথা নয়, 1000 টাকা দিতে হবে এমন তো কোনো কথা নয়, আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু হয় হোক 1 টাকা হোক 2 টাকা 5 টাকা 10 টাকা, আপনার সচ্ছলতা আসলে তখন আপনি বেশি দিয়েন, অসচ্ছলতায় আপনার যতটুকু সামর্থ্য যতটুকু আছে 1 টাকা হলে আপনি দেন, ইনশাআল্লাহুল করিম ফেরেশতাদের দোয়া আল্লাহর দরবার কবুল হবে, আপনার ইনকামের মধ্যে বরকত হবে, আপনার জিন্দগির মধ্যে আল্লাহ বরকত দান করবেন
ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের কিছু ঘরোয়া বক্স এবং ব্যবসা বাণিজ্যে দান বক্স দাওয়াত ইসলামী দিয়ে থাকে, যেহেতু দাওয়াত ইসলামীর দিনী খেদমাত আপনাদের চোখের সামনে, দাওয়াত ইসলামীরও অনেকগুলো অর্থের প্রয়োজন হয়, অনেক অর্থের প্রয়োজন হয়। আপনারা যদি ঘরোয়া বক্স ঘরে রাখেন বা ব্যবসা বাণিজ্যে দান বক্স রাখেন প্রতিদিন আপনার সামর্থ্য অনুযায়ী, যেটা হোসেন ভাই বলেছেন 11 টাকা করে ফেলতে পারেন, যার বেশি আছে 111 টাকা ফেলতে পারেন, যা যতটুকু
সামর্থ্য 11 টাকা অথবা 111 টাকা কেন ফেলবে,
এটা নিসবত সহকারে যদি নিসবতে ফেলা হয় ইনশাআল্লাহ এর বরকত পেতে পারে। আপনি 11 টাকা বলছেন, আপনি 10 টাকা ফেলেন 5 টাকা ফেলেন, এটা আপনার উপর, কিন্তু আমরা যেহেতু নিসবতওয়ালা অর্থাৎ আমরা নিসবতকে বেশি মানার চেষ্টা করি। এটা হচ্ছে গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা থেকে
নিসবতের বিষয়টা বলি, যে নামাজের আহকামের মধ্যে একটি বিষয় এসেছে, আপনি যখন দান করেন তো আপনি দান করে দিলে দানের সত্ত্বা আপনি পাবেন, কিন্তু এখানে যদি নিসবত সম্পর্কিত করেন কার মা বাবার, যে আমি আমার মা বাবার পক্ষ থেকে দান করছি, তখন সওয়াবটা পিতামাতাও পাবে আপনিও
পাবেন, আপনিও পাবেন। জি এটাই বলছি,
নিসবতের অর্থাৎ সম্পর্কিত করার বরকত হলো এটা।
মাশাআল্লাহ। তো আপনারা চাইলে দান সাদকা করতে পারেন, যে কাউকে দান করতে পারেন, দাওয়াত ইসলামিকও ডোনেট করতে পারেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। এখন হাসান ভাইয়ের কাছে একেবারে শেষ মাদানী ফুলের দিকে আসবো, এরপর আমরা সালাতুল সালামের দিকে যাব। রুজি রোজগার নিয়ে যারা হতাশ, এদের ব্যাপারে আপনি শেষ মাদানী ফুল বা কয়েকটা যদি আমল আমাদেরকে শেখাতেন।
যারা রুজি রোজগার নিয়ে হতাশ, মনে রাখবেন যেটা আমরা প্রায় বয়ানের মধ্যে অনেকবার শুনছি, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট
যথেষ্ট
তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আসলে আমরা আগে শুরুতে বলেছি, আমরা আমাদের মাইন্ডসেটটাকে এভাবে বানাই যে রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত, আল্লাহ তাআলাই দান করেন। হ্যাঁ, তো বাড়ানোর অনেকগুলো মাধ্যম এবং কমে যাওয়ার মাধ্যম হয়তো আমি হই, তো এই জন্য আমাকে মনে রাখতে হবে যে রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচা, যে বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি, ইনশা আল্লাহুল করিম রিজিক কখনো কমবে না। একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দোয়ার দ্বারা তাকদীর ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং নেক কাজের দ্বারা বয়স বৃদ্ধি পায়, নিশ্চয়ই বান্দার গুনাহের কারণে তাকে রিজিক থেকে বঞ্চিত করা হয় যা তার নিকট পৌঁছার ছিল।
আল্লাহ,
এই হাদিস শরীফটা যদি একটু লক্ষ্য করি, এক নম্বর হলো দোয়া করা, দোয়া কখনো না ছাড়া আল্লাহ তাআলার। কেন হাদিস শরীফ এসেছে, আর দোয়াউ সিলাহুল মুমিনিন, মুমিনের হাতিয়ার হলো দোয়া।
দোয়া
মুমিনের কখন, মুমিন কখনো হতাশ হবে না, মুমিন কখনো নিরাশ হবে না, কারণ মুমিনের জন্য আল্লাহ যথেষ্ট।
বেশক
মুমিনের জন্য অভিভাবক রয়েছে, যার অভিভাবক আল্লাহ তাআলা হয় তিনি কি কখনো হতাশ হতে পারেন? যারাই হাই হতাশ করি, অনুরোধ করব রিজিক নিয়ে কখনো হাই হতাশ করবেন না, কারণ আমাদের রিজিকের মালিক আল্লাহ তাআলা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নেই যাদের রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখেননি, প্রত্যেকটি চতুষ্পদ জন্তু হোক, যে কোনো প্রাণী হোক, এদের রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তাহলে এখানে কয়েকটি বিষয় বলেছেন, একটা হলো কি আপনার দোয়া করা, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, রিজিক ইনশাআল্লাহ বাড়বে। এরপর বলছেন যে নেক আমল এর দ্বারাও আপনার বয়স বৃদ্ধি পায়, রিজিক বৃদ্ধি পায়। কিসের দ্বারা? নেক আমল দ্বারা। বদ আমলের কারণে, গুনাহের কারণে রিজিকের দরজা বন্ধ হয়ে
যায়।
কোন রিজিকের দরজা? যেটা তার জন্য বরাদ্দ ছিল। মানে বড় চিন্তার বিষয় হলো, আপনার জন্য বরাদ্দ ছিল কিন্তু আপনি গুনাহ করার কারণে, আপনি নাফরমানি করার কারণে আপনার বরাদ্দকৃত রিজিক আপনার থেকে চলে যাবে।
চলে যাবে,
তাহলে আমি হতাশা তখন আমার থেকে চলে যাবে যখন আমার উপর এই আমার এই পূর্ণ বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলা রিজিক দান করেন এবং নিজেকে গুনাহ থেকে বাঁচানো। ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা চায়, যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারি তো ইনশাআল্লাহ আমার মানে বরাদ্দকৃত রিজিক ইনশাআল্লাহুল করিম আমি পেয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে অবশ্যই অবশ্যই দান করবেন, এটার উপর আমাকে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে।
এরপর ইনশাআল্লাহ
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে অপকর্ম অভাবগ্রস্ততার কারণ, অপকর্ম যদি কেউ অপকর্ম করে, খারাপ কাজ করে, এটা অভাবগ্রস্ততা, রিজিক কমে যাবে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জেনাকারীকে অভাবগ্রস্ত করব, যদিও বা কিছুদিনের জন্য হোক না কেন। অর্থাৎ যে জেনা করবে, খারাপ কাজ করবে, মানে মন্দ আমল করবে, তো আল্লাহ তাআলা বলছেন শপথ করছি তাকে অবশ্যই অভাবগ্রস্ততা তাকে অবশ্যই স্পর্শ করে। এরপর ইরশাদ হচ্ছে যে অপকর্ম থেকে দূরে থাকো, কেননা এতে ছয়টি ক্ষতি রয়েছে, তিনটি ইহকালীন এবং তিনটি পরকালীন। তিনটি ইহকালীন সেগুলো হলো, এক, এর কারণে চেহারার উজ্জ্বলতা নিঃশেষ হয়ে যায়, দুই, অভাব সৃষ্টি হয়, তিন, বয়স কমে যায়। পরকালীনগুলো হলো, এক, এর কারণে আল্লাহ তাআলার গজব অবতীর্ণ হয়, হিসাব কঠোর হয়, জাহান্নামে প্রবেশ করবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে বিষয়গুলো হাসান ভাই বলেছেন, বিশেষ করে গুনাহ থেকে বাঁচা, অপকর্ম থেকে বাঁচা এবং বেশি বেশি দোয়া করা, এই আমল অনেকগুলো রুহানি চিকিৎসাও আছে। যারা মনে করে যে আমার ব্যবসা বাণিজ্য এখন লসে আছে, ক্ষতির সম্মুখীন, জব হচ্ছে না, জব হলে চলে যায়, অনেকগুলো রুহানি চিকিৎসা আপনারা দাওয়াত ইসলামের বিভিন্ন কিতাবের মধ্যে পাবেন। সেখানে যদি আপনারা মাদানী পাঞ্জাসুরার মধ্যেও পাবেন ইনশাআল্লাহ। তো যদি আমল করেন ইনশাআল্লাহ রুজি রোজগারে বরকত আসবে। আসুন আমরা যে যেখানে আছি আমার নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম জানাই।
Allah, Allah, huzur. اور ستارے سلام کہتے
رسول اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ برحمتک یا ارحم
خدا رحمت نازل ہے شیطان